আসসালামু আলাইকুম। আপনাদের সামনে মূল্যবান তাফসীর পেশ করছেন আলহাজ মাওলানা মোহাম্মদ ইমরান উদ্দিন সাহেব, বগুড়া। ক্যাসেটটি প্রযোজনা করেছেন বগুড়া অডিও অ্যান্ড ভিডিও রেকর্ডিং সেন্টার, মেহরুননিসা মার্কেট, বগুড়া। পরিবেশনায় জামাল ইলেকট্রনিক্স, নাস কমপ্লেক্স, টেনটি গেটের সামনে, বগুড়া।
الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد يا محمد বেহেশত হোতে খোদার পাওয়ার পথ দেখাও এ দুনিয়ার দুঃখ থেকে এবার আমায় নাজাত দাও ইয়া মুহাম্মদ বেহেশত হোতে খোদার পাওয়ার পথ দেখাও বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনত জমিউ খসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। জোরে সোরে মহব্বতের সাথে বালাগাল উলা। হাসুনত জমিউ খসালিহি চিরাগে মুহাম্মদ জিস দিল মেন হো উজালা চিরাগে মুহাম্মদ জিস দিল গর ও মুমিন হে না হো ও কমলি ওয়ালা বালাগাল উলা কশাফাদ দুজা বিজমালিহি আজকের সবার সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ পিতৃতুল্য বয়োজ্যেষ্ঠ আমার মুরব্বী বাবাজিরা সমসাময়িক বন্ধুবর্গ স্নেহাস্পদ কচিকাচা বাচ্চারা আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার বিভিন্ন কাজ থেকে বিয়োগ করে আলাদা করে জান্নাতি পরিবেশে বেহেশতি পরিবেশে রহমতি বরকতি সামিয়ানার নিচে বসার তৌফিক দান করলেন আল্লাহ পাকের শুকরিয়া আদায়ার্থে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন নিচে দেখছি একটা জিনিস উপলব্ধি হয়েছে, মানুষ যেই কাজে ফায়দা দেখে মানুষ সেই দিকে অগ্রসর হয়। কি কথা ঠিক? বক্তার সাথে শ্রোতার সর্বপ্রথম একটা আন্তরিকতা সৃষ্টি হওয়া দরকার, ভাব। এই শ্রোতার সঙ্গে যদি বক্তার আন্তরিকতার ভাব সৃষ্টি না হয় বক্তা বক্তৃতা করে মজা পাবে না, শ্রোতা শ্রবণ করে তৃপ্তি উপলব্ধি করতে পারবে না। তো আলোচনার পূর্ব মুহূর্তে বেশিক্ষণ আমি দীর্ঘায়িত করব না, আলোচনার পূর্ব মুহূর্তে আপনাদের সঙ্গে একটু ভাব জমাইতে চাই। রাজি আছেন? পিছনের ভাইরা কয় না, মনে মনে চিন্তা করতে সেটা আবার কোন ভাব? ওয়াস করতে এসে কুটুম্বাতি শুরু করে কিনা আল্লাহ জানে, এরকম চিন্তা ভাবনা। ভাব কেমন? ওই যে বক্তৃতার ফাঁকে ফাঁকে বক্তার সঙ্গে একটু হু হা জবাব দেওয়া, সুবহানাল্লাহর জায়গায় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহর জায়গায় আলহামদুলিল্লাহ, একটু হা না জবাব দেওয়া, এটাই ভাব। পারা যাবে? পিছনের ভাইরা কয় না, পারা যাবে? তাহলে ওয়ান টেস্টে পরীক্ষা করে দেখা যাক, নারায় তাকবীর একটা আল্লাহু আকবরের ধ্বনি কেমন? নারায় তাকবীর, মহাস্থান পার হয়েছে, এত আরশে মহল্লা পর্যন্ত পৌঁছা দরকার। বহুত বড় শুকর, আমি আজকে বাংলাদেশের জমিনে যারা দিন কায়েম করছেন এইরকম একজন বুজুর্গের এলাকা মহাস্থান মাহি সওয়ার সুলতান বলখি রাহমাতুল্লাহি আলাইহির নিকটবর্তী স্থানে আলোচনা করতেছি। গত কয়েকদিন আগে বাংলাদেশের আরেকজন দাঁড়িয়ে ইসলাম ইসলাম প্রচারক যাদের ত্যাগের বিনিময়ে দেশে ইসলাম আসছে, শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহ আলাইহির মাজারের পাশে সিলেটে আলোচনা করতেছিলাম। তো আমার ভাইরা, তো সব জায়গায় গিয়ে বাংলাদেশের বিভিন্ন জায়গায় গিয়ে একটা উপলব্ধি করছি, মাহফিলে বসে যদি বলা যায় শ্রোতাদের লক্ষ্যে যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, অনেকে বলে অনেকে চুপ করে থাকে। এর কারণ আমার কাছে বুঝে আসছে, সেটা হলো মানুষ যেই দিকে লাভ আর মুনাফা দেখে ওই দিকে মানুষ অগ্রসর হয়, আর যেদিকে লাভ দেখে না সেদিকে, একটা কথা আছে না, বাঙালি সস্তা পাইলে আপনারা কইছেন আমি না। আমার ভাইরা, তো আলোচনার পূর্ব মুহূর্তে যে আলহামদুলিল্লাহ শব্দ বললেন, এর ফায়দা আমি বলতে চাই। তার আগে আপনাদের কাছে প্রশ্ন, আলহামদুলিল্লাহ এই শব্দ আরবি না ইংরেজি? জোরে কইেন, ইংরেজি? আরবি। মানুষের তালগোল হারা, তো অনেক টাইমে ব্রেক ফেল করে আরেকটা কয়। এক হাজি সাহেব হজ করতে গেছে, হজ থেকে আসার পরে লোকজন তার কাছে ভিড় জমাইছে, হাজি সাহেব মক্কা মদিনার কিছু কথা বলেন। কো মক্কা মদিনার কোনো গল্প আমার কাছে নেই, কই তাহলে কি হজ করে আইলেন আপনি? কই কি বলবো, গাড়িতে যাই মানুষ আরবি দিয়া কথা কয়, বাজারে যাই দোকানে যাই আরবি দিয়া কথা কয়, সব জায়গায় শুধু আরবি। ইমাম সাহেব মসজিদের ভিতর সুরা ফাতিহাটা শুধু বাংলা দিয়ে কইছে। তার মানে তার এলাকায় এলা ইমাম সাহেব যে সুরা ফাতেহা পড়ে, মক্কা মদিনার সুরা ফাতেহা কি আলাদা? আলাদা। এতদিন সে ভাবছে আমাদের দেশের ইমাম সাহেবরা সুরা ফাতেহা বাংলা দিয়েই কয়, এই তো পরিস্থিতি হয়েছে আমাদের। তা আলহামদুলিল্লাহ শব্দ বাংলা না ইংরেজি, একটু আওয়াজ দে পড়েন আরবি। আরবি লিখতে আটটি অক্ষর লাগে, কয়টি একটু আওয়াজ দে বলেন না ভাই, কয়টি? আটটি। আমার সাথে গণেন, আলিফ লাম হা মিম দাল লাম লাম হা, কয়টা হলো? আটটা। দিনের নবী, নবীদের নবী হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহর প্রেমে মত্ত মাতোয়ারা হয়ে, আল্লাহর প্রেমে মত্ত মাতোয়ারা হয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর খুশির জন্য কোনো ব্যক্তি আট অক্ষর বিশিষ্ট আলহামদুলিল্লাহ তেলাওয়াত করবে, জুবানে উচ্চারণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে রাজি আর খুশি হইয়া জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়ে তার জন্য আটটা জান্নাতের দরওয়াজা খুলে দেবে। আলহামদুলিল্লাহ এবার জোরে হইছে, বুঝছি লাভ দেখছে। মুসলমান ভাইয়েরা আমার, এই যে সুবহানাল্লাহ আপনারা জুবান দিয়ে উচ্চারণ করেছেন, সুবহানাল্লাহর ফায়দা কি? সুবহানাল্লাহর ফায়দার লাভ বলার পূর্ব মুহূর্তে আপনাদের কাছে আমি জানতে চাই, হযরতে সুলাইমান আলাইহিসসালামের নাম আপনারা শুনছেন? সুলাইমান আলাইহিসসালামের নাম শুনছেন? বগুড়া পৌরসভার মেয়র ছিল কে? নবী ছিলেন। শুধু কি নবী, আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর রাজত্ব তার মাধ্যমে করাইছে, সারা পৃথিবীর বাদশা ছিলেন চারজন ব্যক্তি। কয়জন? দুইজন মুসলমান, দুইজন কাফের। কাফের দুইজনের নাম, একজন হলো বখতে নসর, আরেকজন হলো নমরুদ। আর মুসলমান দুইজন বাদশা যারা সারা পৃথিবীর রাজত্ব করছেন, তাদের মধ্যে একজন হইল কোরআনের ভাষায় জুলকারনাইন, ইয়াসআলুনাকা আন জিল কারনাইন, এক নম্বর জুলকারনাইন। দ্বিতীয় নম্বর সারা পৃথিবীর রাজত্ব করছেন হযরতে সুলাইমান আলাইহিসসালাম। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আজকে আপনাদের এই মাহফিলের প্রধান গেস্ট, প্রধান অতিথি ইউপি চেয়ারম্যান, তাই না? আমার ভাইরা, উনি ইউপি চেয়ারম্যান না তো, ইউনিয়ন পরিষদের যিনি চেয়ারম্যান, একটা ওয়ার্ড কমিশনার যিনি, তার নির্বাচনী এলাকা তার পরিদর্শন আর ভ্রমণ করার দরকার আছে না নাই? আপনাদের হাল হাকিকত জানার জন্য তাফসির মাহফিল তো একটা কেন্দ্র, একটা উপলক্ষ। আসলে আপনাদের হাল হাকিকত জানার জন্যই হয়তোবা উনি আজকে আসছেন। এরকম ভাবে যিনি একটা জেলার প্রধান, তার জেলা প্রত্যেকটা এলাকা ঘুরতে হয়, যিনি উপজেলার প্রধান, যিনি বিভাগের প্রধান, যিনি রাষ্ট্রপ্রধান, সারা দেশের খবর তাকে রাখতে হয়, বিভিন্ন জেলায় বিভিন্ন দেশটিকে বিভিন্ন অঞ্চলে তাকে যাইতে হয়, কথা ঠিক না? ঠিক ঠিক। এরকম ভাবে যিনি সারা পৃথিবীর বাদশা, তারও সারা পৃথিবীটা ভ্রমণ করার দরকার আছে না নাই? আছে। এ মুসলমান ভাইরা আমার, একজন ইউপি চেয়ারম্যান, একজন উপজেলার চেয়ারম্যান, একজন রাষ্ট্রপ্রধান, তার অঞ্চলে তাকে প্রত্যেকটা এলাকার ভিতরে তাকে ভ্রমণ করতে হয়, এলাকাবাসীর খোঁজ খবর নিতে হয়, বিভিন্ন হাল হাকিকত জানতে হয়। ঠিক ওই রকম ভাবে যিনি সারা পৃথিবীর বাদশা, সারা পৃথিবীর রাজত্ব আল্লাহ রাব্বুল আলামিন যার হাতে দিয়েছেন, তাকেও সারা পৃথিবী ভ্রমণ করা লাগে, ভ্রমণ করতে হয়। মুসলমান ভাইয়ের আমার একজন ইউপি চেয়ারম্যান, তার নির্বাচনী এলাকা তিনি প্রদক্ষিণ করেন, বিভিন্ন এলাকার ভিতরে ভ্রমণ করেন মোটর সাইকেল যোগে। যিনি উপজেলার প্রধান তিনি যান কার যোগে, মাইক্রো যোগে, কথা ঠিক না বেঠিক? মুসলমান ভাইয়ের আমার যিনি সারা দেশের প্রধান উনিও যান হেলিকপ্টারে। এরকম ভাবে সারা পৃথিবীর বাদশাহ হযরত সুলাইমান আলাইহিসসালাম সারা পৃথিবী ভ্রমণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা প্লেন দান করলেন। কি প্লেন? তবে একটু পার্থক্য আছে, বৈজ্ঞানিকদের আবিষ্কৃত বর্তমান যুগের যে প্লেন জাম্বু জেট 600 যাত্রী, মানুষ বিস্ময় আবিভূত হয় এতগুলি যাত্রী নিয়ে, মানুষ নিয়ে, মাল সামান নিয়ে প্লেন আকাশে ওড়ে। বিজ্ঞানের কত বড় চমৎকার আবিষ্কার, কথা ঠিক না ঠিক? গত নভেম্বরের 24 তারিখে আমি জেদ্দার থেকে বাংলাদেশ ঢাকায় আসছি, এই প্লেনের যাত্রী সংখ্যা ছিল 450। 2009 সালে যে প্লেনে আসছিলাম এই প্লেনের যাত্রী সংখ্যা ছিল 592। জাম্বো জেট বলো, বড় প্লেন, 600 যাত্রী, 600 সিট। আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গম্বর হযরতে সুলাইমান আলাইহিসসালামকে যে প্লেন দান করেছিলেন সেই প্লেনের সিট সংখ্যা ছিল 600,000। আরো চমৎকার বিষয়, বৈজ্ঞানিকদের আবিষ্কৃত প্লেন চলতে গেলে তেলের প্রয়োজন হয়। কি আমার ভাইরা, প্লেনে ইঞ্জিনের দরকার হয়, একজন চালক ক্যাপ্টেনও লাগে। আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গম্বরকে যে প্লেন দিয়েছিলেন সেই প্লেন চলতে কোনো তেলের প্রয়োজন হয় নাই, কোনো ইঞ্জিনের দরকার হয় নাই, কোনো চালকের প্রয়োজন হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বিনা চালকে, বিনা ইঞ্জিনে, বিনা তেলে আকাশে ভ্রমণ করাইছে। জোরে কন সুবহানাল্লাহ ওয়া বিহামদি। শুধু তাই নয়, বর্তমানে বৈজ্ঞানিকদের আবিষ্কৃত যে প্লেন, এই প্লেন তৈরি করে কি দিয়ে? স্টিল, লোহা, এই তো, নাকি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গম্বরকে যে প্লেন দিয়েছিলেন সেই প্লেনটা ছিল পুরাটাই স্বর্ণে নির্মিত। তার সিংহাসন, তার আসন, এটাই প্লেন। যখন হুকুম দিতেন আকাশে উঠত। আমার ভাইরা, কিতাবে আসছে আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালাম 600,000 সিট বিশিষ্ট প্লেন নিয়ে আকাশে ভ্রমণে বাহির হইছেন, আকাশে উঠতেছেন। একজন কৃষক মাঠে কাজ করতেছিল, আল্লাহ রাব্বুল আলামিনের এই নিয়ামত দেখে, হযরত সুলাইমান আলাইহিসসালামের শান ও সংকট দেখে ও অনিচ্ছাকৃত ভাবে জুবানে বলে ফেলেছে সুবহানাল্লাহ। ইচ্ছা না, অনিচ্ছাকৃত ভাবে বলে ফেলছে। হযরতে সুলাইমান আলাইহিসসালাম শুধু মানুষের বাদশা নয়, জিনেরও বাদশা ছিলেন, পশুরও বাদশা ছিলেন, বাতাসেরও বাদশা ছিলেন, পানিরও বাদশা ছিলেন আল্লাহর পয়গম্বর হযরতে সুলাইমান আলাইহিসসালাম। বাতাস গিয়ে কানে কানে বলে দিল আল্লাহর পয়গম্বর গো, ওই যে মাঠের ভিতরে একটা কৃষক দেখা যায়, আপনার বিশাল শান ও সংকট দেখে, আল্লাহ পাকের নিয়ামত দেখে জুবানে উচ্চারণ করে ফেলেছে সুবহানাল্লাহ, সঙ্গে সঙ্গে আল্লাহর পয়গম্বর তার প্লেনকে নির্দেশ দিলেন ওই কৃষকের পিছনে গিয়ে দাঁড়াও। সঙ্গে সঙ্গে প্লেন গিয়ে পিছনে দাঁড়াইলো, কৃষক তো সুবহানাল্লাহ বলে দিয়ে তার আপন কাজের ভিতরে লিপ্ত হয়ে গেছে, ব্যস্ত হয়ে গেছে। হঠাৎ কিছুক্ষণ পরে পিছনের দিকে তাকায় দেখে আল্লাহর পয়গম্বর বিশাল প্লেনের উপরে বসা, সিংহাসনের উপরে বসা। এবার কৃষক মনে মনে চিন্তা করতেছে, আহারে, ওই যে আমি সুবহানাল্লাহ বলেছি, বাতাস তো কানে কানে গিয়ে বলে দিয়েছে, এখন আমার কি উপায় হবে? ডাক দিয়ে বলে, হুজুর গো বেয়া তুমি মাফ করবেন, আমি সুবহানাল্লাহ ইচ্ছে করে বলি নাই। হুজুর ইচ্ছে করে বলি নাই। হুজুর কয়, এদিকে আসো। হুজুর তওবা করতেছি, আর জীবনেও বলবো না। এবার আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, রে কৃষক তুমি কি জানো কি জন্য আমি তোমার এখানে এসছি? না না হুজুর আমি জানি না কেন এসছেন। কৃষক রে, তোমার জুবান দিয়ে অনিচ্ছাকৃত ভাবে যে সুবহানাল্লাহ বেরিয়ে গেছে, এর দাম কি তুমি জানো, এর মূল্য কত তুমি জানো? হুজুর না মূল্য জানি না। এবার আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, আর কোনো উদ্দেশ্য নয় তোমার নিকট থেকে অনিচ্ছাকৃত ভাবে বেরিয়ে যাওয়া ওই সুবহানাল্লাহ আমি ক্রয় করার জন্য তোমার পিছনে উপস্থিত হয়ে গেছি। মনে মনে চিন্তা করতেছে, হুজুর আইছে সুবহানাল্লাহ কেনার জন্য। দেখবেন এলাকার ভিতরে কোনো মানুষ যদি কার গাড়ি মাইক্রো নিয়ে আপনার এলাকার ভিতরে কোনো জিনিস কেনার জন্য আসে, একটা জমি বিক্রি হচ্ছে, দেখবেন প্যারাডো গাড়ি নিয়ে আসছে, পাজেরো গাড়ি নিয়ে আসছে, দেখতে যিনি বিক্রেতা উনি মনে মনে চিন্তা করবেন, বেটা পয়সা মোটামুটি আছে, নাকি বলেন? একটা প্যারাডো গাড়ির দামই তো 70-80 লক্ষ টাকা, মালদার পার্টি কইসা দাম বসানো যাবে যা থাকে কপালে। এইবার ওই কৃষক মনে মনে চিন্তা করতেছে, হুজুর প্লেন নিয়ে আইছে, স্বর্ণে নির্মিত প্লেন আমার সুবহানাল্লাহ কেনার জন্য, দাম একটা কইসা বসা মজা থাকে কপালে, হুজুর দাম কত দিবেন? এর ভাবি আলাদা। এবার আল্লাহর পয়গম্বর কৃষকের দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলে, কৃষক রে, যে স্বর্ণে নির্মিত সিংহাসন আর প্লেন দেখে তোমার জুবান দিয়ে অনিচ্ছাকৃত ভাবে সুবহানাল্লাহ বেরিয়ে গেল, এই সিংহাসনের বিনিময়ে আমি তোমার নিকট থেকে সুবহানাল্লাহ ক্রয় করতে চাই। জোরে মুসলমান সুবহানাল্লাহ! হুজুর বোঝা গেল, বুঝতে আর বাকি নাই, আপনার সুবহানাল্লাহর আপনার ওই প্লেনের চেয়ে আমার অনিচ্ছাকৃত ভাবে বেরিয়ে যাওয়া সুবহানাল্লাহ আল্লাহর কাছে অনেক দামি, সুতরাং আপনার অল্প দামের সিংহাসনের বিনিময়ে আমি আমার বেশি দামের সুবহানাল্লাহ আপনার কাছে বিক্রয় করতে চাই না। আল্লামা খাকানি রহমাতুল্লাহ আলাইহি বলেন, পাশাশি সালবামানি মুহাক্কিক শুধু বাখাকানি কে একদম বাখোদা বুদন বে আজ তখতে সুলাইমানি। আল্লামা খাকানি রহমাতুল্লাহ আলাই বলেন, 30টি বৎসর সাধনা করার পরে আমি এই সিদ্ধান্তে আসলাম, কিছুক্ষণ সময় সুবহানাল্লাহর জিকির করা, কিছুক্ষণ সময় আলহামদুলিল্লাহর জিকির করা, কিছুক্ষণ সময় আল্লাহু আকবরের ধ্বনি জুবানে উচ্চারণ করা, আল্লাহর দরবারে হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের শাহী সিংহাসনের চেয়ে অনেক দামি হইয়া যায়। মুসলমান ভাই আমার, আজকের যুগে মুসলমানের দিকে তাকায় দেখেন, মুসলমানের ঘরের সন্তান মুসলমান, বাবাও মুসলমান, মাও মুসলমান, দাদা দাদি আত্মীয় স্বজন সবাই মুসলমান ইমানদার। বর্তমান প্রেক্ষাপট মুসলমানের জুবান দিয়ে সুবহানাল্লাহ বেরোয় না, আলহামদুলিল্লাহ বেরোয় না, আল্লাহু আকবরের ধ্বনি তার জুবানে উচ্চারিত হয় না। ও মুসলমান ভাইরা আমার, দেখবেন সার্বক্ষণিক, কালকে আমি এক জায়গায় গিয়েছিলাম তো আমাকে তার জমি দেখানোর জন্য এক লোক তার সঙ্গে নিয়ে গেল, যে হুজুর আমার জমিনে আমি কিছু সরিষা বপন করছি, আপনি একটু দেখেন। তো দেখবেন সরিষার জমিনে যখন হলুদ ফুল ফোটে, তখন একটা অন্যরকম দৃশ্য। কি কিনে বাবা কথা কয় না, ভাব মনে হবে না আপনাদের সাথে? হবে, তাহলে একটু হুঁহা জবাব চাই, আর কিছু না। আমার ভাইরা, আমি জমিন দেখে আসতেছি মাঝখানে, জমিনের এটারে কি কয়, কি বলে আইন, আমিও তো বগুড়ারই মানুষ, আপনাদের একবারে নিকটের। আজকে 10 বছর বগুড়া পার্ক মসজিদ। আমার ভাইরা, তো যে কথাটি বলতেছিলাম, দুইটা লোককে ক্রস করলাম, তো দুইটা লোক লুঙ্গি পরা গেঞ্জি গায়ে, তো লুঙ্গির এই কোষের ভিতরে মোবাইল সেট করা, বা ফজলে খোদা আল্লাহ মাফ করে দুইজনের মোবাইলের ভিতরেই বাংলাদেশি গান না হিন্দি গান চলতেছে। আজকে দেখেন, আমরা যখন ছোট্ট ছিলাম, গোটাল পাড়া ঘুরে, গোটা এলাকা ঘুরে একটা বাড়িতে টেলিভিশন পাওয়া মুশকিল হয়ে গেছে। আজ থেকে 25-30 বছর আগের কথা কি ভাই? এখন একটা বাড়িতে যদি তিনটা ঘর থাকে, তো তিনটা ঘরের ভিতরেই এটা আছে কি? আমার ভাইরা, ওইটা বাদ দেন, মানুষের পকেটে পকেটে এখন সিনেমা ঢুকছে। মোবাইল একটা জরুরি জিনিস, যতক্ষণ আপনার হাতের ভিতরে আছে, আপনার এক ভাই আমেরিকায় থাকে, একজন লন্ডনে থাকে, একজন দুবাইয়ে থাকে, বিশেষ প্রয়োজন আপনি 10 সেকেন্ড 15 সেকেন্ড বটন টিপা পর্যন্ত সময় জরুরি খবর আনা নেওয়া সম্ভব হয়। বৈজ্ঞানিকের আবিষ্কার বড়, মানুষের ফায়দামান, উপকারী, কিন্তু ইহুদি খ্রিস্টান তাদের চক্রান্ত এটার ভিতরে চালাইছে। এর ভিতরে এমন মেকানিজম চালু করে দিছে, শুধু বাংলাদেশি গান নাই হিন্দি গান চলে। শুধু তাই না, অর্ধলঙ্গ অর্ধলঙ্গ নারীদের নিত্য পর্যন্ত এই মোবাইল ফোনের ভিতরে ঢুকাইছে। কথা ঠিক না বে? ঠিক কই গেছে ইমান? আহারে, আল্লাহর পয়গাম্বর জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল গানা ও ইউম্বিতুন নিফাক ফিল কলব কামা ইউম্বিতুল মা উজ্জার। জমিনের ভিতরে পানি দিলে জমিন যেমন সতেজ হয়, একটা জমিনে পানি দিলে জমিন যেমন সতেজ হয়, মানুষ যখন না জায়েজ গান গায়, যে গান মানুষকে দুনিয়ামুখী করে দেয়, যে গান মানুষকে নারীমুখী করে দেয়, যে গান মানুষকে আল্লাহ ভোলাইয়া দেয়, ওই সমস্ত গান গাইলে, ওই সমস্ত গান শ্রবণ করলে মানুষের দিলের ভিতরে মুনাফিকি ওইরকম তাজা হতে থাকে। জোরে কর নাউযুবিল্লাহ। গান শুনবেন না কেন, গান গাইবেন না কেন? গানের মতো গান যদি আপনি গাইতে পারেন, গানের মতো গান যদি আপনি শ্রবণ করতে পারেন, শুধু জায়েজ নয়, প্রত্যেকটা শ্লোকের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার নেক দিয়ে আমল নামা ভরে দিবে, এর ভিতরে কোনো সন্দেহ নাই। এই পৃথিবী ও আকাশের মালিক তুমি রহমান, তোমার দয়া এদের মাঝে নদীর মতো বহমান। কথা ঠিক না বে? ঠিক। সজীব সবুজ এই তো তোমার সৃষ্টি, সোনার ফসল ফলাও দিয়ে বৃষ্টি। প্রত্যেকটা গানের প্রত্যেকটা শ্লোক কোরআনের আয়াত থেকে, ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফা আখরাজ বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম। সজীব সবুজ এই তো তোমার সৃষ্টি, সোনার ফসল ফলাও দিয়ে বৃষ্টি। কি অপরূপ দৃশ্যটাকে গড়লে তুমি ও মহান, এই পৃথিবী ও আকাশের মালিক তুমি রহমান। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইয়ের আমার, আজকে প্রত্যেকটা ঘরে ঘরে নাজায়েজ গান ঢুকছে, অর্ধউলঙ্গ নারীদের নৃত্য ঢুকছে, এই জন্য সারা পৃথিবীর ইতিহাস খুঁজে দেখেন, বর্তমানে প্রায় 200 কোটি মুসলমান, 200 কোটি মুসলমান সারা পৃথিবীতে থাকার পরেও আজকে মুসলমানের মাথার উপরে নাচতেছে ইহুদি আর খ্রিস্টান, কথা ঠিক না বেঠিক? আরো জোরে বলেন কথা ঠিক না বেঠিক? আমার ভাইরা, আজও মুসলমান যদি আল্লাহর কোরআনকে বুকে ধারণ করবে, আমলে জিন্দাগিতে কোরআনকে বাস্তবায়ন করবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা সুন্নতকে আমলে জিন্দাগিতে বাস্তবায়ন করবে, খোদার কসম আমেরিকার হোয়াইট হাউস মুসলমানের পায়ের নিচে চলে আসবে ইনশাআল্লাহ। আমার ভাইরা, আজকে কোরআন থেকে আমরা আলাদা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত থেকে অনেক দূরে, এই জন্য মুসলমানের মাথার উপরে নাচতেছে ইহুদি আর খ্রিস্টান। সাহাবা আজমাইনের জীবনী দেখেন, আমি একটা আয়াত পড়ছিলাম, এই আয়াতের ব্যাখ্যা দিয়ে আমি শেষ করব আলোচনা। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো পেরেশানি নাই, কার কথা? আরো জোরে বলেন আল্লাহর, আল্লাহর কথাটা জুবানে উচ্চারণ করব একবারে মুখ ভর্তি করে, আল্লাহ, কার কথা জোরে বলেন? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন তোমাদের কোনো পেরেশানি নাই, তোমাদের কোনো ভয় নাই, তোমরা যদি মুমিন হতে পারো, কন্ডিশন কি? যদি মুমিন হতে পারো, শর্ত একটা, যদি মুমিন হতে পারো। রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন দুনিয়া এবং আখেরাতের প্রত্যেকটি ক্ষেত্রে, প্রত্যেকটি স্তরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার গলায় বিজয়ের মালা পরায় দিব, জোরে কোন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, মুমিন হব কেমনে? মুমিন যদি হতে পারি, আল্লাহ পাক বিজয়ের মালা পরায় দিবেন, আল্লাহর ওয়াদা, আমরা মুমিন হব কেমনে? হাদিস শরীফ বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। একজন মানুষ দুনিয়ার মাতা পিতা ছেলে মেয়ে আত্মীয় স্বজন পৃথিবীর সব কিছুর চেয়ে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যতদিন পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত বেশি ভালো না বাসবে, আল্লাহর পয়গাম্বর বলেন অতদিন পর্যন্ত ওই লোক কোনোদিন মুমিন হতে পারবে না, পাক্কা ইমানদার হতে পারবে না। পৃথিবীর সব কিছুর চেয়ে যখন আল্লাহর পয়গাম্বরের মহব্বত, আল্লাহর নবীর সুন্নতের আজমত আমার দিলের ভিতরে ঢুকবে, তখনই আমি হব পরিপূর্ণ ইমানদার, জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, সাহাবিদের ইতিহাস খোলেন, আমি ছোট্ট একটি কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নেব। আজকের এই জালসার প্রধান আকর্ষণ, উনি অপেক্ষা করতেছেন, নির্দিষ্ট সময় মোতাবেক আপনাদের সামনে আসবেন, কোরআন হাদিস থেকে সুললিত কণ্ঠস্বরে আপনাদেরকে মূল্যবান তকরির উনি শোনাবেন। আমি অল্প কিছুক্ষণ আপনাদেরকে বিরক্ত করে চলে যাব। আমি যে কথাটি বলতেছিলাম, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী সাহাবা আজমাইন নবীকে মহব্বত করতেন, নবীর সুন্নতের ভালোবাসা তাদের দিলের ভিতরে ছিল, অন্তরের ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের গুরুত্ব এত বেশি ছিল, আমলি জিন্দেগিতে এমনভাবে বাস্তবায়ন করছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে রাজি আর খুশি হয়ে জীবনের প্রত্যেকটি মুহূর্তে আল্লাহ পাক বিজয়ের মালা সাহাবার গলায় পড়ায় দিছে। আমার ভাইরা, ইয়ারমুখের ঘটনা আমি ছোট্ট একটি কথা আপনাদের সামনে উপস্থাপন করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে ইয়ারমুখের ময়দানে কাফের ধেয়ে আসতেছে ইমানদারদেরকে, মুসলমানদেরকে নির্বাপিত করে দেওয়ার জন্য, ইসলামের আলো দুনিয়ার থেকে মুছে ফেলার জন্য কাফের ধেয়ে আসতেছে। সাহাবা আজমাইন তাদের বাধা প্রদান করার জন্য ইসলামের পতাকা পথ পথ করে উড়াইয়া তাদের সামনে উপস্থিত। মুসলমান ভাইয়েরা আমার, শুনলে আশ্চর্য হবেন, কাফেরদের সংখ্যা ইয়ারমুকের ময়দানে 360,000 মতান্তরে 390,000, মুসলমানের সংখ্যা মাত্র 30,000 মতান্তরে 40,000। মুসলমানের সংখ্যা বেশি, তাই না? মুসলমানের সংখ্যা বেশি। পিছনের ভাইরা, মুসলমানের সংখ্যা বেশি। এ মুসলমান ভাইরা আমার, গভীর রাত, কে জানো রে, একজন ঘোর সোয়ার তাঁবুর ভিতরে ঢুকে যায়, মুসলমানদের নিয়ার ভিতরে ঢুকে গেল, গেটম্যান পার আধার ধরে ফেলেছে, কোথা থেকে আসছো, কি তোমার পরিচয়? আমার পরিচয় কি জানবে? আমি তো রাজধানীর থেকে আসছি, মদিনাতুল মুনাব্বারার থেকে আসছি, খলিফাতুল মুসলিমিনের চিঠি নিয়ে আসছি, মুসলিম সৈনিকদের সেনাপতির নিকটে চিঠি প্রেরণ করেছেন খলিফা। আমার বাইনাম, ঠিক আছে, তুমি এই জায়গায় দাঁড়াও, পারমিশন, অনুমতির প্রয়োজন আছে। ভিতরে ঢুকে ওই সেনাপতি ছিলেন হযরতে খালিদ বিন ওলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে খালিদ বিন ওলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিকট থেকে অনুমতি আর পারমিশন নিয়ে ওই রাষ্ট্রদূতকে ভিতরে ঢুকাইলেন। এবার খালিদ বিন ওলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, কি খবর নিয়ে আসছো, কোন সংবাদটা আমিরুল মুমিনিন আমার কাছে দিয়েছেন, মেহরবানি করে চিঠিটা পড়ে আমাকে শোনাও। হুজুর, তিনটি কথা এই চিঠির ভিতরে লিপিবদ্ধ আছে। মুসলমান সৈনিকদের সেনাপতি, এক নম্বর খবর, মুসলিম জাহানের প্রথম খলিফা। আহারে, নবীর এক নম্বর সাহাবি, নিকটতম সাহাবি, নবীজির গারের সঙ্গী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দুনিয়াতে নাই, ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হুজুর, মুসলমানদের দ্বিতীয় আমির, মুসলমানদের দ্বিতীয় প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হয়েছেন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুরে কোন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। হুজুর গো, তৃতীয় নম্বর খবর, মনে কষ্ট নেবেন না, তৃতীয় নম্বর কথাটা হলো মুসলমানদের নতুন প্রেসিডেন্ট আমিরুল মুমিনীন, মুসলমানদের দ্বিতীয় খলিফা হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন ক্ষমতায় বসে আপনাকে চিরদিনের জন্য লেফটেন্যান্ট জেনারেলের পদ থেকে বরখাস্ত করে দিয়েছে। মুসলমান ভাইয়েরা আমার, প্রশ্ন আসতে পারে, এটা তো আমাদের নীতি, দেখবেন আমাদের দেশের ভিতরে বর্তমান যুগে প্রেসিডেন্টরা, রাষ্ট্রপ্রধানরা যখন ক্ষমতায় আসে, আগে যেগুলো ছিল সেগুলোর সাইজ, এরপরে হে যখন যায় আরেকটা যখন ক্ষমতায় আসে, এ তার জাগরে বসাইছিল, হে নতুন আইসা হে করে সাইজ করে, কথা ঠিক না? ঠিক আমার এত বড় একজন জলিলুল কদর সাহাবিব, যার ব্যাপারে আল্লাহর পয়গম্বর ঘোষণা দিয়েছিলেন, আমার পরে যদি পৃথিবীতে কোনো নবী আসতো তাহলে হযরতে উমর নবী হইতো, জোরে কোন সুবহানাল্লাহ, আমার পরে কোনো পৃথিবীতে নবী আসবে না, সেই উমর যার ব্যাপারে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ব্যাপারে আল্লাহ আল্লাহর পয়গম্বর এত সুন্দর কথা বলেছেন, এত গুরুত্বপূর্ণ কথা বলেছেন, যার মতামতের ভিত্তিতে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য কোরআন শরীফের আয়াত নাজেল করছেন, একাধিক কোরআনের আয়াত নাজেল হয়েছে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিন্তা চেতনার উপরে। এত বড় জলিল কদরের একজন ব্যক্তি নতুন ক্ষমতায় এসে লেফটেন্যান্ট জেনারেল সেনা প্রধানকে তার পদ থেকে চিরদিনের জন্য বরখাস্ত করে দিলেন। এটা তো আমাদের মতো মুসলমানের আদর্শ, আমাদের মতো মানুষের আদর্শ, এরকম কেন করলেন প্রশ্ন আসে না? আসে না? আহা, কত সুন্দর কথা মুসলমান ভাইয়েরা আমার। মুসলমানদের ভিতরে একটা আকিদার বিশ্বাস এসে গিয়েছিল, আমরা সংখ্যায় বেশি হই আর কম হই, আমাদের সেনাপতি হযরতে খালেদ, সেনাপতি কে, আর বিজাতিদের ভিতরে একটা আতঙ্ক ছিল, আমরা সংখ্যায় যত হই না কেন মুসলমানদের ভিতরে সেনাপতি যতদিন খালেদ থাকবে, আমরা যদি কোটি হই মুসলমান যদি শত হয়, তারপরে ওই খালেদের জন্য খালেদ সেনাপতি থাকার কারণে আমাদের কোনোদিন বিজয় নসিবে জুটবে না। আপনাদের কাছে প্রশ্ন করি, মুসলমানদের বিজয় কি খালেদের কারণে হইছে না আল্লাহ দিছে? আহা, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটা বুঝাইতে চাইছেন, খালেদের কারণে বিজয় আসে না, বিজয় আসে আসমান থেকে, আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে বিজয় দান করেন। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, যদি মুমিন হতে পারো আমি আল্লাহ বিজয়ের মালা তোমার গলায় পড়াইয়া দেব। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আমার সাথে পড়েন, আমার সাথে, আল্লাহ 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 আল্লাহ, একজনও জুবান বন্ধ রাখবেন না। আল্লাহর নাম যার জুবানে উচ্চারণ হয় না সে হতভাগা। সবাই জোরে জোরে আল্লাহ 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 আল্লাহ, জোরে জোরে আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ, জোরে ভুবনে আল্লাহ পবনে আল্লাহ, ভুবনে আল্লাহ পবনে আল্লাহ, পাহাড়ে আল্লাহ সাগরে আল্লাহ, আল্লাহ 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 আল্লাহ, জোরে আল্লাহ 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 আল্লাহ। প্রাণ খুলে জিকির করেন, আল্লাহ 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 আল্লাহ। জান্নাতে আল্লাহ জাহান্নামে আল্লাহ, জাহান্নামে আল্লাহ জান্নাতে আল্লাহ, হায়াতে আল্লাহ মউতে আল্লাহ, আল্লাহ 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 আল্লাহ, জোরে মত কালে বুঝতে পারবি, মিজান কালে বুঝতে পারবি তাহার নামের কেমন গুণ, আল্লাহ আল্লাহ বল রে মুমিন গণ, আল্লাহ 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 আল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটাই বুঝাইতে চাইছেন, আল্লাহ পাকের পক্ষ থেকে বিজয় আসে, কোন সেনাপতির কারণে বিজয় হয় না। এজন্য চিরদিনের জন্য তাকে সেনাপতির পদ থেকে বরখাস্ত করে সাধারণ একজন সৈনিক, সাধারণ একজন লস্কর হযরতে আবু বাদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা নুকে সেনাপতি বানায়া দিলেন। মুসলমান ভাইয়ের আমার এবার দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের খেলা। নতুন নতুন সেনাপতি, নতুন নতুন সেনাপতি, সৈনিকদের প্রধান, তার ক্ষমতা পাওয়ার পরে হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্নারে নিয়ে গিয়ে সেনাপতির পাগড়িটা তার মাথার মধ্যে পড়ায় দেয়। এবার ডাক দিয়ে বলে, হুজুর এটা কি করতেছেন আপনি? কই এটা আমার সিদ্ধান্ত নয়, মুসলমানদের নতুন রাষ্ট্র প্রধান মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিদ্ধান্তটাকে বাস্তবায়ন করতেছি। এবার আবু বদর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেনাপতির পদ পাওয়ার পরে ওই রাত্রিতে সমস্ত সাহাবীদেরকে ডেকে একত্রিত করলেন, আগামী দিন রণাঙ্গনে লড়াই করতে হবে, ময়দানে জিহাদ করতে হবে, আল্লাহর দরবার থেকে বিজয় অর্জন করতে হবে। একজন সৈনিক, একজন ইমানদার, একজন নবীর সাহাবী খবরদার বিছানায় যাইতে পারবে না, সবাই তাহাজ্জতের মধ্যে দাঁড়ায় যাও, চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে আগামী দিন রণাঙ্গনের জন্য বিজয় আজকে রাত্রে অর্জন করে নাও। মুসলমান ভাইয়েরা আমার সমস্ত সাহাবা আজমাইন তাহাজ্জুদের মধ্যে দাঁড়ায় গেলেন। ফজরের পূর্ব মুহূর্তে ওই ইয়ারমুকের ময়দান, সারামটা ময়দান যেন হাসরের ময়দানের মতো কান্নার হুহু আওয়াজ শোনা যায়। ফজরের নামাজ কমপ্লিট করার পরে নতুন সেনাপতি হযরতে আবু বাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদেরকে একত্রিত করে যুদ্ধের কথাগুলি বলতেছিলেন, জিহাদের কথাগুলি বলতেছিলেন। হঠাৎ মুসলমান একজন সৈনিক, যাকে কাফেরদের খবর নেওয়ার জন্য পাঠানো হয়েছিল, এই জায়গার ভিতরে এসে যায়। এবার ডাক দিয়ে বলে, কি খবর আনছো? মেহরবানি করে আমাদের সকলকে জানায় দাও। নতুন জাসুস বলতেছে, হুজুর গো কি বলবো, 360,000 মতান্তরে 390,000 কাফের, আমাদের 30,000 মুসলমান ইমানদারকে মোটেও গণে না। ওরা 60,000 বাহিনীকে আলাদা করে মহড়া করাইতেছে, 60,000 বাহিনীকে আলাদা করে মহড়া করাইতেছে আমাদের সঙ্গে লড়ার জন্য, হুজুর গোরা তোমাদের গণে না। এবার সিংহ গর্জনে গর্জন দিয়া, বীর বিক্রমে নারায় তাকবীর আল্লাহু আকবরের ধ্বনি দিয়া মুসলমান সৈনিকদের নতুন সেনাপতি ডাক দিয়ে বলে, এতগুলি সাহাবীর মধ্যে কে আছো? দাঁড়ায় যাও। ওই 60,000-এর চতুর্দিক দিয়ে ঘুরবে আর বলবে, নারায় তাকবীর, একজন বীর মুজাহিদ কে আছো? দাঁড়ায় যাও। নবীর সাহাবী কে আছো? আল্লাহর বান্দা কে আছো? দাঁড়ায় যাও। 60,000 কাফেরের চতুর্দিকে ঘুরবে আর বলবে, নারায় তাকবীর, আল্লাহু আকবার। 80 বছরের মুরব্বী সাহাবী আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা নহ দাঁড়ায় গেছে, হুজুর এই কাজটা আমাকে দেন। কয় না, আপনি বসেন, আপনি বয়স্ক মানুষ, এত গুরুত্বপূর্ণ কাজ আপনাকে দিতে চাই না। 15-16 বছরের একজন যুবক সাহাবি দাঁড়ায় গেছে দ্বিতীয় নাম্বারে, কয় বাবা ইসলামের বড় খেদমত আশা করি ভবিষ্যতে তোমার মাধ্যমে, তুমিও বসো। এরকম ভাবে যে দাঁড়ায় বিভিন্ন কথা কয়ে বসায় দেয়। দাঁড়াইতে দাঁড়াইতে 10 জন দাঁড়াইছে, 10 জনকে বসায় দিছে। 11 নম্বরে যে ব্যক্তি দাঁড়াইছে ওই ব্যক্তি আর কেহ না, নবীর কলিজার টুকরা খালেদ সাইফুল্লাহ, যার লকব আল্লাহর পয়গাম্বার দিয়ে দিলেন আল্লাহর তরবারি, হযরতে খালেদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেছে। কই খালেদ, আমি তো তোমাকেই চাইতেছিলাম। কই হুজুর, যদি আপনি আমাকেই চাইবেন তাহলে তো আপনি আমাকে নির্দেশ করতে পারতেন, খালেদ দাঁড়াও এই কাজ করে আসো। হুজুর নির্দেশ করলেন না যে। খালেদ, আমি আপনাকে কি নির্দেশ করব? গত রাত্রি তো আপনি আমার সেনাপতি ছিলেন। জোরে কন্না সুবহানাল্লাহ ওয়া বিহামদি। আর আজকে আমাদের বর্তমান পরিস্থিতি কি হয়েছে? একজন ক্ষমতার থেকে গেছে, আরেকজন নতুন করে আসছে, ক্ষমতা পাওয়ার পরে তার প্রধান কাজ হলো যে আগে ছিল এরেসাইজ করা, তাকে অপমান করা, লাঞ্ছিত করা। আর সাহাবি কয়, কে আছো, দাঁড়াও, নাম বলে না, কেন? আপনি তো গত রাত্রি আমার সেনাপতি ছিলেন। জোরে কন্না আল্লাহু আকবার। রে খালেদ, আমি জোশের মাথায় বলে ফেলেছি 60,000-এর চতুর্দিক দিয়ে একজন মধ্যে মুজাহিদ প্রেরণ করব। না গো না, একজন আল্লাহর বান্দা যদি নারায় তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দেয়, আওয়াজটা বড় হবে না। আমি আমার সিদ্ধান্তকে, আমার মতটাকে একটু চেঞ্জ করে ফেললাম। আমি 60,000-এর চতুর্দিক দিয়া 60 জন মর্দে মুজাহিদ প্রেরণ করতে চাই। একজন নারায় তাকবীর বলবে আর 59 জন আল্লাহু আকবার বলবে, তাহলে আওয়াজটা একটু বড় হবে। 60 জন, ওই যে 10 জনকে বসাই দিছিল, ওই 10 জন সহ 59 জন, আর এই 59 জনের ক্যাপ্টেন বানাই দিলেন হযরতে খালিদ বিন ওলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে কোন সুবহানাল্লাহ। কি করবে, কাজ কি? এরে বাবা, এটা কোন ওয়াজ করতেছি? আমার ভাইরা, বুড়া বুড়ির ওয়াজ করতেছে নাকি আল্লাহই জানে। বুড়া বুড়ির ওয়াজ শুনছেন? শুনছেন আপনারা? বুড়া যায় মাঝে মাঝে ওয়াজ শুনতে, নাতি একটারের সঙ্গে করে নিয়ে গেছে, রাত 1:30টার সময় মোনাজাত কমপ্লিট, আসতেছে, একটু নদী পার হয়ে আসা লাগে, এই করো তো আর মতো, বোঝেন নাই? ফাল্গুন মাসে পানি থাকে না, কমতে কমতে কমর পর্যন্ত, তো দাদা নাতি পার হইতেছে, শীতও লাগে একটু, মাঘ মাস তো শেষের দিকে, শীতও লাগে, তো কাপড় ভিজাইতেছে না দাদা, কাপড় আস্তে আস্তে উঠাইতে উঠাইতে কোমর পর্যন্ত চলে আসছে পানি, নাতির লুঙ্গি ভিজে শেষ, ওই পারে পার হইয়া দাদা এখন রাত্রিরে কয়, এই শীতের দিন বদমাইশ লুঙ্গি ভিজাইলি, কয় দাদা তুমি তো ওয়াজের উপরে আমল করো নাই, তোমার ভিডিও ক্যামেরা সব বাইরে ছিল, আমি জানি, দেখছি, আমি লুঙ্গি ভিজাইছি এই জন্য, হুজুর কয়ে দিছে হাঁটুর উপরে কাপড় তুললে ফরজ তরক হয়, কবিরা গুনা হয়, এই জন্য আমি লুঙ্গি ভিজাই দিছি, হাঁটু বাহির করি নাই, তুমি তো এটা করলা না, ফরজ তরক করছো। জিন্দগি ভর এত ওয়াজ শুনলাম, নদীর ওই পারে থুয়েছে, এই পারে কোনোদিন আনি নাই, এ আবার আনা শুরু করছে। আমার ভাইরা, এরকম ওয়াজ শুনবো না আমল করব, মনোযোগ দিয়ে শুনবো না বইসি দেখি তো হুজুর সুর দিয়া কই ভালোই লাগে, এটা না মনোযোগ। প্রত্যেকটা ঘটনার ভিতরে, হেকায়েতের ভিতরে নসিহত আছে। দেখেন, 60 জন সাহাবি কাফের বাহিনীর চতুর্দিক দিয়ে ঘুরতেছে আর বলতেছে নারায় তাকবীর। আমার ভাইরা, কিছুক্ষণের মধ্যে 60,000 কাফের হৃদয়ের ভিতরে আগুন জ্বলে উঠল। গল্প, কয়েকজন মুসলমান আমাদের চতুর্দিক দিয়ে ঘোরে আর তাদের কালমাগুলি বলে, এটা তো বরদাস্ত করা যায় না, ইয়ার মুখের ময়দানে 60,000 কাফের 60 জন মর্দে মুজাহিদের উপরে একসঙ্গে হামলা চালাইছে। মুসলমান তো জিহাদ করতেছে না, চতুর্দিক দিয়ে ঘুলতেছে আর আল্লাহর বাণী বলতেছে, এটাই তো কাজ। আহারে, সারা ময়দানের ভিতরে তুমুল লড়াই শুরু হইয়া গেল, মুসলমান কয়জন জোরে বলেন, কাফের কয়জন? 60,000 কাফের 60 জন মুসলমানের উপরে হামলা চালাইছে। মুহূর্তের ভিতরে সারা ময়দান মরুভূমির ভিতরে যুদ্ধ চলতেছে, মুহূর্তের ভিতরে সারা ময়দান ঝুলাচ্ছন্ন হয়ে গেছে অন্ধকার, কিছুই দেখা যায় না। মাঝে মাঝে নারায় তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি চলতেছে, আর মাঝে মাঝে কোনো ব্যক্তি আহত বা নিহত হইলে আত্মনাদ একটা চিৎকার শোনা যায়, এক তরবারির সঙ্গে আরেক তরবারির আঘাত লাগলে ঠাস করে একটা শব্দ শোনা যায়, নারায় তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি জারি আছে, এইভাবে সকাল থেকে শুরু করে নিয়ে বিকাল পর্যন্ত রণাঙ্গনে যুদ্ধ চলতেছে। বিকালবেলা পরান্ত বেলে বিকালবেলা মুসলমান ভাইয়েরা আমার, সেনাপতি তার তাঁবুর ভিতর থেকে লক্ষ্য করে দেখে মুসলমানের সেই মধুর কণ্ঠের নারায় তকবীর আল্লাহু আকবরের ধ্বনি শোনা যায় না, তরবারির ঠাং ঠুং আওয়াজও শোনা যায় না। সারা ময়দান ধুলাচ্ছন্ন ছিল, আস্তে আস্তে ধুলাগুলি জমিনে বসতেছে, ময়দানটা যেন ক্লিয়ার হচ্ছে। আল্লাহর পয়গম্বরের প্রিয় সাহাবি হযরত আবু তালহা আবু উবাদা বিন জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসলমান সৈনিকদের নতুন সেনাপতি, মনে মনে চিন্তা করতেছেন, না বুঝি রে আমার এই সিদ্ধান্তটা ভুল হয়ে গেছে। কে আসো গো সাহাবি, আসো, নারায় তাকবীর আল্লাহু আকবরের ধ্বনি বন্ধ হয়ে গেছে, এর অর্থ এটাই আল্লাহর বান্দা দুনিয়াতে একজনও নাই। আল্লাহর বান্দার শরীরের ভিতরে যতক্ষণ পর্যন্ত এক ফোঁটা রক্ত থাকবে ততদিন পর্যন্ত, ততক্ষণ পর্যন্ত তার জুবান থেকে নারায় তাকবীর আল্লাহু আকবরের ধ্বনি বন্ধ হওয়ার কথা নয়। নারায় তাকবীর আল্লাহু আকবরের ধ্বনি বন্ধ হওয়াটাই প্রমাণ করে আল্লাহর বান্দার আর দুনিয়াতে নাই। আসো তাদের ডেড বডিটা খুঁজে নিয়ে আসি, জানাজা পড়ে বে গোসল, তাদেরকে দাফন করতে হবে। উদ্দেশ্যে হযরতে আবু উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকজন নবীর সাহাবীদেরকে নিয়ে ময়দানের ভিতরে ঢুকলেন। সারা ময়দান লহুলাহান, সারা ময়দান রক্তে লাল, লাশ আর লাশ, লাশ আর লাশ। কিন্তু যেদিকে যায় সেদিকে শুধু অচেনা ডেড বডি দেখা যায়, মুসলমান একজনের ডেড বডিও খুঁজে পাওয়া যায় না। তার দিলের ভিতরে ভয়টা আরো বেড়ে গেল। কিসের ভয়? না জানি রে, কাফের গোষ্ঠী মুসলমানদের ডেড বডি নিয়ে গেছে, অপমান অপদস্থ করতেছে। আপনারা জানেন নবীর চাচা আবু আমির হামজা ওহদের ময়দানে তার ডেড বডিকে কাফেররা নিয়ে গিয়েছিল। কলিজাটা ফারসে, কলিজা বাহির করে কাঁসা কলিজা, হেন্দা নামক আবু সুফিয়ানের স্ত্রী, হেন্দা নামক এক মহিলা কাঁচা কলিজা চাবায়ে চাবায়ে খাইছে। এবার আবু বাদা আকাশের দিকে তাকাইয়া ডাক দিয়ে বলে, আল্লাহ গো, না জানি রে মওলা, আমার সিদ্ধান্ত ভুল হইয়া গেছে। তোমার নবীর সাহেবরা কই গো, ডেড বডিগুলি আমার হাতে দিয়ে দাও, আমি বেগোসল জানাজা পরে তাদের দাফন করে ফেলি। যেদিকে যায় একটা ডেড বডিও খুঁজে পায় না, কান্দার স্পিড আরো বেড়ে গেল। সারা ময়দান তন্ন তন্ন করে খোঁজে লাশ আর লাশ, জমিন বালুময় জমিন, রক্তে লাল হয়ে গেছে, ঘোড়ার পা টেপে যাচ্ছে মাটির মধ্যে, ধুলা কণার মধ্যে ধুলা কণা জমাট বেঁধে গেছে মুসলমান ভাইয়ের আমার রক্ত দিয়ে। কিন্তু যেই দিকে যায় একটা মুসলমানের ডেড বডিও খুঁজে পায় না। মাবুদ, কি অন্যায় করেছি গো আল্লাহ, মেহরবানি করে ডেড বডি গুলি দিয়ে দাও, হয়তো আমার সিদ্ধান্ত ভুল হয়ে গেছে, আমি তওবা করতেছি। যতই ঘুরে একটা ডেড বডিও ময়দানে নাই মুসলমানের। আমার মুসলমান ভাইয়েরা, ওই বিশ্ব রোডের উপরে দাঁড়ান আপনি, সন্ধ্যার পূর্ব মুহূর্তে দূরের গ্রামের দিকে তাকায় দেখেন, গ্রামটা ভালো করে দেখা যায় না, আফসা আফসা কালোর মতো বোঝা যায়। বিকালবেলা সন্ধ্যার আগে আল্লাহর বান্দা হযরতে আবু উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান সৈনিকদের নতুন সেনাপতি, এবার হঠাৎ করে নজর করে দেখেন দুনে দুনে গ্রামের মতো আফসা আফসা কি যেন দেখা যায়, ভালো করে বোঝা যায় না, সাহাবীদেরকে লইয়া আস্তে আস্তে উনি ওই দিকে অগ্রসর হইলেন। যতই কাছে যায় ততই যেন স্পষ্ট, যতই কাছে যায় যতই নিকটে যায় ততই যেন সাপ পরিষ্কার বোঝা যায়। এবার একবারে নিকটে গিয়ে দেখেন আল্লাহর বান্দা পিছন থেকে গুনতেছে, এক দুই পিছন থেকে গোনা শুরু করে সামনের মাথা পর্যন্ত উনি গিয়ে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন হযরতে খালেদ সহ 60 জন ইমানদারকে অক্ষত অবস্থায় রেখে দিয়েছে। ঘোড়ার পিঠের উপরে দাঁড়াইয়া উন্মুক্ত তরবারি এক হাতে আর এক হাতে ঘোড়ার লাগাম ধরা 60 জন মর্দে মুজাহিদ বাক রুদ্ধকর অবস্থা, কিং কর্তব্য বিমূর অবস্থায় হতবাক হয়ে ঘোড়ার পিঠের উপরে দাঁড়ায় আছে। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে মুসলমান আল্লাহু আকবার। আমি বলতেছিলাম ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি ইমানদার হতে পারো তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো পেরেশানি নাই, বিজয়ের মালা আমি আল্লাহ তোমাদের গলায় পড়াইয়া দেব। নারায় তাকবীর। মুসলমান ভাইয়েরা আমার, খালেদ কথা পড়ে হবে, এদিকে তাকান উনি এখানেই আসবে, কথা পড়ে হবে, অজু থাকলে ভালো কথা, অজু যদি না থাকে সূর্য ডোবা ডোবা ভাব, তাইম্মুম করে নিয়ে আগে আসরের নামাজটা পড়ে নেন। দেখছেন নেতা কারে কয়, আপনার আমার সমাজের ভিতরে যত নেতা আছে কোনোদিন কইছে অজু করে আগে নামাজ পড়ো? এই নেতার সংখ্যা খুব কম, কথা ঠিক না ব্যাঠিক? আপনারা মনে হয় রাগ করতেছেন আমার ভাইরা, তবে এই এলাকার নেতারা ভালো, উল্টা পাল্টা ওয়াজ করলে মহাস্থান পার হইতে পারবো না এটা আমি জানি। এ মুসলমান ভাইয়ের আমার, দু মিনিটে কথা আমি শেষ করে দিব। আজকের প্রধান অতিথি, প্রধান আকর্ষণ, প্রধান বক্তা আপনাদের সামনে উপস্থিত। আমি যে কথাটি বলতেছিলাম, নেতা ডাক দিয়ে বলে অজু থাকলে ভালো কথা, না হলে তায়াম্মুম করে আসরের নামাজ আদায় করে নেন। এবার হযরতে খালেদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে হুজুর গো চিন্তার কোনো কারণ নাই, এই তুমুল লড়াইয়ের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন জোহর এবং আসরের নামাজ জামাতের শহীদ আদায় করাইছে। জোরে কান সুবহানাল্লাহ। কি খবর কয়, কি বলবো, কাফের সহ্য করতে পারে নাই, মুহূর্তের ভিতরে 60 জনের উপরে 60,000 হামলা চালায় দিছে। লড়াই করতেছিলাম জীবন দিয়ে, কে যেন কানের কাছে বলে খালেদ তোমার 60 জন বাহিনী নিয়ে আলাদা হয়ে যাও, সারা ময়দান ধুলাচ্ছন্ন, আল্লাহ রাব্বুল আলামিন এক কাফেরের তরবারির আঘাতে আরেক কাফেরকে দুনিয়ার থেকে আলাদা করে দিবে। এইভাবে মরছে, ইতিহাস লেখে, কিতাবের ভিতরে আসছে, ওই 60,000-এর মধ্যে 10,000 ওখানে চিত পাটাং, 50,000 ভাগছে ময়দান ছেড়ে। ভাগার পরে বাদশার কাছে গিয়ে কয়, জাহাপনা মারেন কাটেন শুলিতে চড়ান ফাঁসি দেন, চাকরি থাক আর যাক, যেই বাহিনীর ভিতরে একজন মুসলমান খালেদ বিন ওলিদ আছে আমরা যদি লক্ষ্য হই ওই একজনের বিরুদ্ধে আমরা লড়তে রাজি না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আহা, এবার বাচ্চা মনে মনে চিন্তা করলো, কই কি রে, ফাঁসিতে দেই শুলিতে দেই চাকরি থাক আর যাক, একজনের বিরুদ্ধে 1,00,000 লড়তে চায় না, এই খালেদটাকে একটু দেখা দরকার। দেখার কৌশল কি, মুসলমানদের সুন্নত একটা নীতি আছে, মুসলমানদেরকে সন্ধির প্রস্তাব দিলে গ্রহণ করে, ঐতিহাসিক সন্ধি হুদাইবিয়ার সন্ধি আপনাদের জানা আছে নিশ্চয়, কি আমার ভাইরা, সন্ধির প্রস্তাব দিছে, শর্ত কি, এই কাফের এদের তাবুতে সন্ধি হবে, মুসলমানদের ভিতরে খালেদ সন্ধি করার জন্য আসতে হবে। মুসলমান সৈনিকদের সেনাপতি ডাক দিয়ে কয়, কোনো সন্ধি টন্দি নাই, ময়দানে তরবারি ফায়সালা করবে, যাও। এবার হযরত খালেদ রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, হুজুর বেয়াদবি মাফ করবেন, আমার মতো নগণ্য একজন সাহাবি জিন্দা থাকতে নবীর সুন্নতকে আপনি কুরবানি দিতে চান কোন দুঃসাহসে? কয়, খালেদ আপনি জানেন না এটা কোনো সন্ধি নয়, এটা তাদের দুর্বিসন্ধি, এটা তাদের কৌশল, কোনো সন্ধি না। কয়, দুর্বিসন্ধি হোক আর সন্ধি হোক, যেটাই হোক না কেন, রাখে আল্লাহ মারে আল্লাহ? আরে মুসলমান কয় না, রাখে আল্লাহ মারে আল্লাহ? যেটাই হোক না কেন, আমি খালেদ ওখানে গিয়েই সন্ধি করতে রাজি আছি। জোরে কান সুবহানাল্লাহ। কয়, তাহলে আপনি যাবেন? কয়, হ্যাঁ। 99 জন সাহাবি দিয়া, 99 জন সাহাবি দিয়া, 100 জন তাকে দিয়া মিলাইয়া পাঠাই দিছে। আল্লাহর পয়গম্বরের সাহাবি হযরতে খালিদ বিন ওলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, এই সাহাবীরা, নবীর চলার সময় সুন্নত, যেটা চলার পথে সুন্নত ফলো করতে হবে, ডান দিক দিয়ে চলো আর নজর থাকবে নিচের দিকে। জোরে কান সুবহানাল্লাহ। আমরা কোন দিক দিয়ে চলি? আমরা বামপন্থী, কথা ঠিক না ভাই? ঠিক। আপনাদের দোয়ায় আল্লাহ পাক 5 বার নিছে মক্কা মদিনা, ডান দিক দিয়ে চলে মানুষ। আমার ভাইরা, যে কথাটি বল শেষ করে দেব, 1 মিনিট, 1 মিনিট লাগবে। বাদশাহ 30-60 হাজার তার তাঁবুর ভিতরে রেজার্ভ বাহিনী সেট করছে, খালেদের সঙ্গে কথার একটু উল্টা পাল্টা একটু সেট করে ঝগড়া বাঁধাইয়া তাকে শেষ করে দিবে, এটা হলো বাদশাহর উদ্দেশ্য। 100 জন সাহাবি মাটির দিকে তাকাইয়া ডান দিক দিয়ে চলতেছে, বাদশাহ এই 100 জনকে রিসেপশন করার জন্য, অভ্যর্থনা করার জন্য রাস্তার দুই ধারে 50-50 1 লক্ষ সৈনিককে এরকম ভাবে নির্ধারণ করছে, নিযুক্ত করছে, তারা একজন আরেকজনের তরবারি ঠিক এরকম গেট বানাবে। তাহলে 50-50 1 লক্ষ যদি এরকম তরবারি লাগায় গেট হয়, তাহলে 50 হাজার হয় না? 50 হাজার গেটের ভিতর দিয়ে ঢুকবে। বলে দিছে, তোমরা যদি তরবারি ছেড়ে দাও তাহলে সে নিশ্চিন্ন হয়ে যাবে, খবরদার তোমরা তরবারি ছাড়তে পারবে না, খালেদটাকে আমি একটু দেখতে চাই। 50 হাজার গেটের ভিতরে ঢুকছে সাহাবা আজমাইন, নিচের দিকে তাকাইয়া ডান দিক দিয়ে চলে। এবার সমস্ত কাফের হতবাক হয়ে যায়, তাদের মাথার উপরে আমরা তরবারি ধরে রাখছি, হতবাক, তাদের মাথার উপরে তরবারি ধরে রাখছি, কত বড় দুঃসাহস এদের, এরা তো আমাদেরকে গণেই না, নিচের দিকে তাকায় যায়, আমাদেরকে দেখতেইছে না। দেখছেননি ব্যাপার? আমরা হলে কি করতাম? বাপরে বাপ, কখন জানি ছেড়ে দেয়, কথা ঠিক না ভাই? ঠিক। ঢুকছে বাদশার তাঁবুর ভিতরে, বাদশাহ সিয়ার দিছে সামনে একটা পিছনে 99টা, হযরত খালিদ বিন ওলিদ রাদিয়াল্লাহু তাআলা প্রথমে গিয়ে সামনের সিয়ারটা উল্টায় দিছে, 99 জন সাহাবী পিছনের সিয়ারগুলো উল্টায় দিছে।
হুজুর এক মিনিট, না হাত বচ্চা না, মাইক দাও, বল তো এটা কি? আর এটা তাফসীর মাহফিলের এটা?
মুসলমান ভাইরা আমার, যে কথাটি আমি বলতেছিলাম, এবার বাদশাহ ডাক দিয়ে কয়, কি ব্যাপার? সম্মান দিয়ে চেয়ার দিলাম, চেয়ার উল্টাই দিলা যে, কয়, বাদশাহ তোমার চেয়ারের উপরে স্বর্ণের পাত বসানো আছে, আল্লাহর পয়গম্বর পুরুষের জন্য স্বর্ণ ব্যবহার করা নাজায়েজ করছেন, হারাম করে দিছেন, যেটা আল্লাহর পয়গম্বর হারাম করছে ওটা ব্যবহার করে তো দূরের কথা, ওটা চোখে দেখতে চাই না, এই জন্য উল্টাই দিছি। মুসলমানের বাচ্চা মুসলমান বিয়ে করতে যায়, গাড়ির থেকে নামে না যতক্ষণ পর্যন্ত স্বর্ণের চেন গলার মধ্যে না দিছে মেয়ে পক্ষ। এই জাতির উপরে রহমত আসবে? আমার ভাইরা, সামনে গিয়ে একবারে নামাজের শুরুতে আত্তাহিয়াতুর শুরুতে বসছে, পিছনে 99 জন সাহাবি একবারে, আরবি অক্ষর আছে না, নুন, আবার লবণ মনে করেন না, আচ্ছা বাদ দেন ওইটা, চন্দ্রের মতো 99 জন সাহাবি বসছে সামনে হযরত খালিদ বিন ওলিদ রাদিয়াল্লাহু তাআলা একজন একটা তারকা। জোরে কোন সুবহানাল্লাহ। বাদশাহ কয়, প্রস্তাব দেন, আপনিই বলেন। কয়, না আপনিই বলেন। এরকম কথা চলতেছে, হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা নো ডাক দিয়ে বলেন তিনটার যে কোনো একটা মানতে হবে। কো বলেন আপনারা মুসলমান হয়ে যান, মুসলমান ভাই ভাই কোনো যুদ্ধ নাই, সংঘর্ষ নাই। এ খালেদ বাপ দাদার ধর্মে চুনকালি লাগাইয়া এই কথাটা মানা যাবে না। দ্বিতীয়টা বলো, দ্বিতীয় নাম্বার কথা, আপনার দেশ আপনার কাছে থাকবে, আপনার রাজত্ব আপনার কাছে থাকবে, কিন্তু আল্লাহর জমিনে আইন চলবে কার, বর্তমানে চলে কার, আল্লাহর। মুসলমান ভাইয়ের আমার ওইদিকে আমি যাব না, আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে, আল্লাহর হুকুমত চলবে। প্রতি বছর রাষ্ট্র ইসলামী রাষ্ট্র কোষাগারে কর দিতে হবে। এবার বাদশাহ ডাক দিয়ে বলে তার মানে তোমাদের হাতে জিম্মি। এ বাদশাহ, জিম্মি বলো আর টিম্মি বলো যেটাই বলো না কেন, দ্বিতীয় নাম্বার এটা। কয় না, দুই নম্বরটাও মানা গেল না। আমি এখানে তিরিশ তিরিশ ষাট হাজার রাখছি আমার মাথার উপরে, এই কার মাথার উপরে তরবারি ঘুরাও জানো, এই যে তিরিশ, এই যে তিরিশ। হযরত খালেদ রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, এই বাদশাহ, তোমার সামনে একেবারে নামাজের সুরতে বসেছি, তোমাকে সম্মান দেওয়ার জন্য নয়, আল্লাহ পাক তোমার কৌশল আমার মাথার ভিতরে দিয়ে দিছে, তোমার ষড়যন্ত্র আল্লাহ পাক আমার মাথায় ঢুকিয়ে দিছে, তুমি তোমার তিরিশ তিরিশ ষাট হাজারকে হুকুম দেওয়ার পরে ওরা আমার কাছে আসার আগেই তোমার তোমার ডেড বডির থেকে তোমার মাথাকে আলাদা করে দেব, তোমার বডির থেকে তোমার মাথা আলাদা করে দেব। আহা, বাদশাহ এখন চিন্তা করছে ঘটনা তো তাই, ওরা আসতে আসতে তো আমার মাথা শেষ, আর যদি আমার মাথায় না থাকলো তাহলে কিসের যুদ্ধ, তাহলে কিসের তিরিশ তিরিশ ষাট হাজার। এই বলে আরো তিন চারবার ঘুরানো শুরু করছে। বাদশাহ মনে করছে ভাব তো খারাপ মেরেই দেয় না কেন, ওরা আগাইতে চায় আগাইতে চায়, তোমরা এদিকে আগাইও না, এ আমার পুরাতন বন্ধু আমার সাথে একটু ঠাট্টা মস্কারি করতেছে। আমার ভাইরা, সময় স্বল্প, বাদশাহ বুঝছে যে আমার লক্ষ লক্ষ সৈনিক একজন খালেদের বিরুদ্ধে কি জন্য দাঁড়াইতে চায় না। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মোতাবেক জীবন যাপন করে, নবীর আদর্শ মোতাবেক জীবন যাপন করে আল্লাহ পাক আমাদের আমল জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুক। পরিপূর্ণ আল্লাহর গোলাম আর আল্লাহর বান্দা হিসেবে আল্লাহ আমাদেরকে কবুল আর মঞ্জুর করে নেয়। ওয়াখিরু দাওয়ানা আনিলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।